বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 26 জুলাই, 11 শ্রাবণ এবং ফার্সি 4 মরদদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও টিকাদান কর্মসূচি চালু করার উদ্যোগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। জনগণের সহযোগিতায় শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে, খুজিস্তান প্রসঙ্গে বলেছেন জেনারেল সালামি। প্রয়োজন হলে রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ হামলা চালাতে সক্ষম, শত্রুদের সতর্ক করে বলেছেন প্রেসিডেন্ট পুতিন। সুন্দরবনের স্বার্থ বাদ দিয়ে বাংলাদেশ সরকার ভূ রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, সুলতানা কামালের অভিযোগ। এবং ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে তদন্ত কমিশন গঠন করেছে তৃণমূল সরকার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন, ইরানি জনগণ এবং কর্তৃপক্ষের সহযোগিতায় শত্রুদের সব ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হয়েছে। শত্রুরা ইরানের চলমান অর্থনৈতিক সংকট, পানির স্বল্পতা এবং খরার সমস্যাকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে যে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে তা উল্লেখ করে জেনারেল সালামি আজ বলেন, আশা জাগানিয়ার বিষয় হচ্ছে ইরানি জনগণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় একের পর এক সমস্যার সুষ্ঠু সমাধান করা হচ্ছে। ভবিষ্যতে ইরানি জনগণ আরও শক্তভাবে একে অপরের পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। জেনারেল সালামি খুজিস্তান প্রদেশের চলমান পানি সংকটের প্রতি ইঙ্গিত করে ওই প্রদেশের জনগণকে বিচক্ষণ ও মহান হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা সবসময় ইরানের ইসলামী বিপ্লব বিরোধী গোষ্ঠী থেকে নিজেদের আলাদা করে রেখেছে। ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যে কোনো আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী। গতকাল সেন্ট পিটার্সবার্গে
নৌবাহিনী দিবসের কোচকাওয়াজ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। তিনি জোরালো ভাষায় বলেন, আমরা পানির নিচের শত্রুকে শনাক্ত করতে সক্ষম, পানির উপরের কিংবা আকাশপথে আসা শত্রুকেও শনাক্ত করতে পারি। যদি প্রয়োজন হয় তাহলে রুশ বাহিনী এমন হামলা চালাতে সক্ষম যা কেউ প্রতিরোধ করতে পারবে না। গতকালের নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় 50টিরও বেশি যুদ্ধজাহাজ, বোট এবং সাবমেরিনের অংশ নেয়। এছাড়া 40টি বিমান ও হেলিকপ্টার এবং 4,000 সেনা যোগ দেয় মহড়ায়। এ মহড়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান, ভারত এবং পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। নেভান নদীর প্রধান নৌ কোচকাওয়াজে উপস্থিত থেকে প্রেসিডেন্ট পুতিন সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন। প্রতিবছর জুলাই মাসের শেষ রোববার রাশিয়া নৌবাহিনী দিবস হিসেবে পালন করে। এবছর রাশিয়ার নৌবাহিনী 325তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউর নেতা কাসেম আল কুরাইতি বলেছেন, মার্কিন হেলিকপ্টারে করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদেরকে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে। তার থার্মাল ক্যামেরায় রেকর্ড তাদের হাতে রয়েছে। তিনি বলেন, দেশের মধ্যাঞ্চল সালাউদ্দিন প্রদেশে এসব থার্মাল ক্যামেরা বসানো হয়েছে। পিএমইউ নেতা কুরাইতি বলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে আমেরিকা মোটেও আন্তরিক নয়। ইরাকে এখন মার্কিন সেনা উপস্থিতির মধ্য দিয়ে কথা প্রমাণিত হয় যে এর আগে ইরাক সরকার এবং মার্কিন কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ছিল মিথ্যা এবং বিভ্রান্তিকর। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আহাদ নেটওয়ার্কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, সালাউদ্দিন প্রদেশের যে থার্মাল ক্যামেরা বসানো হয়েছে তাতে ভালোভাবে রেকর্ড করা হয়েছে কিভাবে দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাকের বিভিন্ন অঞ্চলে মার্কিন হেলিকপ্টারে করে বহন করা হয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন সম্প্রতি ইরাকে মার্কিন সেনা থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার বিরোধিতা করেন পিএমইউর এই নেতা। ইরাকের কুর্দিস্তানের এরবিল শহরে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আল হারিরে গত শুক্রবার ড্রোন হামলা হয়েছে এবং এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন। লাওয়া আস সায়রিন নামের সংগঠনটি ওই হামলা চালায়। ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিতে আগুন ধরে গেছে। মার্কিন নেতৃত্বাধীন ইরাকের দখলদার বাহিনীর মুখপাত্র ওয়াইনে মারাত্ম হামলার কথা স্বীকার করেছেন, তবে ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন। কিন্তু ইরাকি প্রতিরোধকামী সংগঠনটি যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ঘাঁটিতে আগুন জ্বলছে। এই সম্পর্কিত এক রিপোর্টে বলা হয়েছে, ফিক্সড উইং ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট ইরাকে দখলদারিত্ব কায়েম করে রেখেছে। এই বাহিনীর বিরুদ্ধে ইরাকের জনমত প্রবলভাবে ফুটে উঠেছে। এছাড়া দায়েশ বিরোধী লড়াই শেষ হওয়ার কারণে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনা মোতায়েন রাখার যৌক্তিক কোনো কারণও নেই। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কার করার জন্য সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 41 মিটার ব্যান্ডে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রকৃতির স্বার্থ বাদ দিয়ে সরকার ভূ রাজনৈতিক ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের প্রতিনিধি।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক স্বার্থ বাদ দিয়ে সরকার ভূ রাজনৈতিক ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। আজ সোমবার সকালে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এবং বাপা আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সুন্দরবন নিয়ে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্য বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির সভার সুপারিশ প্রসঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির সভাটি 16 জুলাই শুরু হয়ে শেষ হয়েছে 24 জুলাই। আজকের সংবাদ সম্মেলনে বিশ্ব ঐতিহ্য কমিটির সভার বিষয়ে প্রায় সব বক্তাই তাদের হতাশা ব্যক্ত করেন। এই কমিটিকে রাজনীতিকরণ করা হয়েছে বলেও অভিমত দেন একাধিক বক্তা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকবে কিনা সেই সিদ্ধান্ত আগামী এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এবার ধারণা ছিল বাংলাদেশ শর্তগুলো পূরণ না করলে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে বিপন্ন বিশ্ব ঐতিহ্য বা লাল তালিকাভুক্ত করা হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ সুন্দরবনের আশেপাশের নানা স্থাপনা নিয়ে বিশ্ব ঐতিহ্য কমিটির উদ্বেগও ছিল, কিন্তু ইউনেস্কোর বিশেষজ্ঞ কমিটি তাদের খসড়া প্রস্তাবে এবছর সিদ্ধান্ত না নেওয়ার সুপারিশ করে বলেছে, 2002 সালের জুলাইয়ে রাশিয়ায় বিশ্ব ঐতিহ্য কমিটির আগামী সম্মেলনে বাংলাদেশকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, এবারের সভায় সুন্দরবন নিয়ে আমাদের উদ্বেগগুলো হালকা করে দিতে সরকার জোর প্রচেষ্টা চালিয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশ সিলেট তিন আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। করোনাজনিত কঠোর লকডাউনের মধ্যে নির্বাচন না করার দাবিতে দায়েরকৃত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই স্থগিতাদেশ দেয়। 28 জুলাই নির্ধারিত সিলেট তিন আসনের উপনির্বাচন স্থগিতের জন্য এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী। রোববার ডাকযোগে পাঠানো এ নোটিশে বলা হয়েছে, 352,000 ভোটারের এ নির্বাচন অনুষ্ঠান সরকারের বর্তমান লকডাউন নীতিরও বিরোধী। তাছাড়া 28 জুলাই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই বলে এদিন ভোটগ্রহণ স্থগিত করার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইরোর সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে তদন্ত কমিশন গঠন করেছে। আজ রাজ্য সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করেন। আর জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে ভারতে বিরোধী দলীয় এমপিদের প্রতিবাদ বিক্ষোভের জেরে সংসদের অধিবেশন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আজ সোমবার সংসদের অধিবেশন শুরু হতেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সোচ্চার হন বিরোধী এমপিরা। একনাগাড়ে গোলযোগ ও হইচয়ের জেরে সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন কয়েক দফা স্থগিত হওয়ার পরে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত কিছু বন্ধ রেখে আগে এই বিষয়ে আলোচনা হওয়া উচিত। সরকার আলোচনা এড়িয়ে যাচ্ছেন, তদন্ত এড়িয়ে যাচ্ছেন, মানেই হচ্ছেন জালিয়াতি খালা। সরকারের সাহস থাকলে 56 ইঞ্চি ছাতি দেওয়ার সামনে এসে দাঁড়িয়ে বলতো যে কোনো আমাদের খোলা বই, যাকে খুশি দিয়ে আপনি তদন্ত করান, তদন্ত করান, আমরা যা বলছি আমরা জড়িত নই, প্রমাণ হয়ে যাবে।
আজ পেগাসাস ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের ফলে সংসদের উচ্চকক্ষ, রাজ্যসভার কার্যক্রম প্রথমে দুপুর 12টা এবং পরে দুপুর 2টা পর্যন্ত এবং লোকসভার কাজকর্ম দুপুর 2টা অবধি স্থগিত করতে হয়। আজ বিক্ষোভরত বিরোধী এমপিদের উদ্দেশ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, সরকার আপনাদের প্রশ্নের জবাব দিতে চায়, কিন্তু আপনারা একনাগাড়ে স্লোগান দিচ্ছেন। এখানে জনসাধারণ আপনাদের নির্বাচিত করে পাঠিয়েছে, জনস্বার্থের বিষয় এখানে উত্থাপন করা উচিত, কিন্তু আপনারা সরকারের কথা শুনতে চান না। এরপর লোকসভার কার্যক্রম দুপুর 2টা পর্যন্ত স্থগিত করে দেন স্পিকার ওম বিড়লা।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি আব্দুল হাকিম। পাকিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দুঃখিত, আফগানিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ এই অভিযোগ করে বলেছেন, ভারত সরকার আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের অজুহাতে ঠিকাদারের ছদ্মাবরণে নিজের বাহিনীকে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে পাঠাচ্ছে, আর এসব ঠিকাদার আফগানিস্তান থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদ ঠেলে দিচ্ছে। পাকিস্তানের রাজনীতিবিদরা এর আগেও আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসবাদ রপ্তানি করার জন্য ভারতকে অভিযুক্ত করেছেন। এদিকে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। তালেবান দেশটির কোনার প্রদেশের নারী জেলা নতুন করে দখল করার দাবি করেছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘণ্টার সংঘর্ষে তালেবানের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটের বার্তায় ঘোষণা করেছেন, তালেবান সদস্যরা কোনার প্রদেশের নারী জেলাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরান সফরকারী কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সাক্ষাতে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান প্রতিবেশী সব দেশের কল্যাণ কামনা করে। ইরানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক আগ মুহূর্তে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসেন।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ প্রমাণ করেছে তারা এ অঞ্চলের দেশগুলোর জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু দেশ এবং তেহরান প্রতিবেশীদের কল্যাণ কামনা করে। তিনি তেহরান সফরকারী কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুরহমান আলে সানিকে দেওয়া সাক্ষাতে একথা বলেছেন। এই সাক্ষাতে জনাব রাইসি ইরান ও কাতারকে এ অঞ্চলের ভ্রাতৃপ্রতিম ও গুরুত্বপূর্ণ দুটি শরিক দেশ হিসেবে উল্লেখ করে আরও বলেছেন, তেহরান দোহার সঙ্গে সুসম্পর্কের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং ইরানের আগামী নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রীও প্রেসিডেন্ট হিসেবে রাইসির নির্বাচিত হওয়ায় তাকে স্বাগত জানিয়ে কাতারের আমিরের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেছেন, কাতার ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী এবং তারা ইরানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমগ্র এই অঞ্চলে নিরাপত্তা বিধানের চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, তেহরান দোহার সম্পর্ক দ্বিপক্ষীয় আর্থ রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক ঘটনাবলীতেও তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি আঞ্চলিক ও আন্তর্জাতিক যেকোনো সংকট নিরসনে পারস্পরিক সমঝোতা ও সংলাপের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ইরান দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছে। ইরানের নয়া প্রেসিডেন্ট রাইসি এর আগেও কাতারের আমিরের সঙ্গে টেলিফোন আলাপে বলেছিলেন, তেহরান কাতার সহ সব প্রতিবেশী দেশের সঙ্গে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। যাই হোক, জনাব রাইসির নেতৃত্বে ইরানের ১৩তম নতুন সরকারের কাজ শুরুর ঠিক আগ মুহূর্তে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর বিশেষ বার্তা বহন করছে। রাইসি এ অঞ্চলের সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার যে ডাক দিয়েছেন তা আঞ্চলিক সব দেশের জন্য শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে সবাই আশা করছে। জনাব রাইসি প্রতিবেশী সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোন আলাপে এ বিষয়টির উপরেই গুরুত্ব আরোপ করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রোধে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করা সহ দেশব্যাপী টিকা কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের গ্রাম পর্যায় পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস। গ্রামে বয়স্ক ব্যক্তিরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও টিকাদান কর্মসূচি শুরু করা সহ দেশব্যাপী টিকাদান কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, এখন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও টিকাদান কার্যক্রম শুরু করার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানিয়ে ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে। হাসপাতালে দেখা গেছে গ্রামের বয়স্ক লোকরাই আছে প্রায় 75%, ঢাকা শহরেও বিভিন্ন গ্রামে থেকে এসেছে এবং তাদের মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি এবং আক্রান্ত সংখ্যা প্রায় 90%।
স্বাস্থ্যমন্ত্রী গত শনিবার বলেছেন, গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে অনলাইন নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। করোনা সংক্রমণ মোকাবেলায় দেশব্যাপী আরোপিত কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে আজ সোমবার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজকেও বলেছেন, করোনা যেভাবে ছড়িয়ে গেছে তাতে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই।
কঠোর বিধিনিষেধের কোন বিকল্প নেই বর্তমানে। যারা বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।
এদিকে বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। গত তিন দিনের তুলনায় আজ রাজধানীর সড়কে রিকশা এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে পুলিশ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও পর্যবেক্ষণ করছে। রাস্তায় নেমে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে চলাচলকারী মানুষদেরও। বিনা প্রয়োজনে কেউ বের হলে বা সরকারি বিধিনিষেধ ভঙ্গ করলে গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। লকডাউনে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকলেও চালু রয়েছে ব্যাংক, হাসপাতাল ও বিভিন্ন জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মরত নারী পুরুষদের যাতায়াতে ভোগান্তির শেষ নেই। অধিকাংশ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় রিকশায় গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। আবার যানবাহন না পেয়ে অনেককেই দীর্ঘ পথ পায়ে হেঁটেই পাড়ি দিতে হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা বিশ্ব সংবাদের শেষ পর্যায়ে রয়েছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। জনগণের সহযোগিতায় শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করা হয়েছে, খুজিস্তান প্রসঙ্গে বলেছেন জেনারেল সালামি। প্রয়োজন হলে রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ হামলা চালাতে সক্ষম, শত্রুদের সতর্ক করে বলেছেন প্রেসিডেন্ট পুতিন। সুন্দরবনের স্বার্থ বাদ দিয়ে বাংলাদেশ সরকার ভূ রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, সুলতানা কামালের অভিযোগ। এবং ইসরায়েলের পেগাসাস স্পাইরোর সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে তদন্ত কমিশন গঠন করেছে তৃণমূল সরকার। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Oh,